বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 17 মে, 3 জ্যৈষ্ঠ এবং ফার্সি 27 উর্দিবেহেশত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্জে এবং সৌদি আরবের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে রাশিয়ার উপর ইউরোপীয় ইউনিয়নের তেল নিষেধাজ্ঞা দেওয়ার ব্যর্থতা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে হাওড় রক্ষা বাঁধ নির্মাণে লুটপাট বন্ধ ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিএনপির শাস্তির দাবি সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সমসাময়িক ইস্যু নিয়ে সাপ্তাহিক পরিবেশনা দর্পণ। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ইরানের কালজয়ী গল্পের আসর, গল্প ও প্রবাদের গল্প। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, তাজিকিস্তানের ড্রোন নির্মাণ কারখানা উদ্বোধন করল ইরান, দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা আরও বাড়বে বলে আশাবাদ। ফিনল্যান্ড ও সুইডেনের প্রতি রুশ প্রেসিডেন্টের হুমকি, সামরিক অবকাঠামো বাড়ানো হলেই জবাব দেবে মস্কো। বাংলাদেশে খোলাবাজারে মার্কিন ডলারের দাম একদিনের ব্যবধানে 4 টাকা বৃদ্ধি, প্রতি ডলার সর্বোচ্চ 102 টাকায় বিক্রি। এবং ভারতে মসজিদকে মন্দির হিসেবে দাবি করার প্রবণতা বাড়ছে, এবার কর্ণাটকের এক মসজিদে পূজা করতে চায় হিন্দুত্ববাদীরা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। তাজিকিস্তানে ড্রোন নির্মাণ কারখানা উদ্বোধন করেছে ইরান। এই কারখানায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন আবাবিল 2 নির্মাণ করা হবে। আজ তাজিকিস্তানের রাজধানী দুশাম্বেতে কারখানাটি উদ্বোধন করেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি ও তাজিকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী শির আলী মির্জা। এ সময় দুদেশের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ইরানের তৈরি আবাবিল 2 ড্রোনের ওঠানামার জন্য রানওয়ের প্রয়োজন হয় না, এটি সামরিক যানে স্থাপিত লঞ্চার থেকেই উঠতে পারে। যুদ্ধক্ষেত্রে ব্যবহারযোগ্য এই ড্রোন 11,000 ফুট উঁচুতে ঘণ্টায় 250 কিলোমিটার গতিতে উঠতে পারে। 100 কিলোমিটার পাল্লার এই ড্রোনের একটানা 1.5 থেকে 2 ঘণ্টা উড়ার সক্ষমতা রয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মোহাম্মদ বাকিরি তাজিকিস্তানে ড্রোন নির্মাণ প্রকল্প উদ্বোধন শেষে বলেছেন, ইরানি বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা দক্ষতার সঙ্গে ড্রোন নির্মাণ শিল্পকে অনেক দূর এগিয়ে নিতে সক্ষম হয়েছেন। ইরান বর্তমানে নিজের চাহিদা মেটানোর পাশাপাশি বন্ধু রাষ্ট্রগুলোতে ড্রোন রপ্তানি করার পর্যায়ে পৌঁছেছে। তাজিকিস্তানের সঙ্গে ভবিষ্যতে সামরিক সহযোগিতা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ খাতিবজাদে বলেছেন, রাশিয়ার সঙ্গে তাঁর দেশের কৌশলগত সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্ক কোনোভাবেই বিঘ্নিত করার সুযোগ দেবে না তেহরান। রাশিয়ার বার্তা সংস্থা স্পুতনিককে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন খাতিবজাদে। তিনি বলেন, রাশিয়া ও ইরানের মধ্যকার সম্পর্ক কৌশলগত এবং দ্বিপক্ষীয় এই সম্পর্কের অনেক গুরুত্ব রয়েছে। ইউক্রেনে চলমান সামরিক অভিযান শুরুর পর আমেরিকা এবং তার মিত্র দেশগুলো নজিরবিহীনভাবে মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
2018 সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে মার্কিন সরকার বেরিয়ে যাওয়ার পর তেহরানের উপর একইভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন। নিষেধাজ্ঞার কবলে থাকা দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে এবং সম্প্রতি রাশিয়ার নেতৃত্বাধীন ইউরেশিয়ান ইকোনমিক জোটে যোগ দেওয়ার চুক্তি সই করেছে ইরান। ইউক্রেনকে কেন্দ্র করে বর্তমানে যে সংকট চলছে তা নেটোর পূর্বমুখী সম্প্রসারণকামী নীতির ফসল বলে ইরানি মুখপাত্র উল্লেখ করেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ফিনল্যান্ড ও সুইডেন নেটো জোটে যোগ দিলে তার দেশের নিরাপত্তা সরাসরি হুমকিগ্রস্ত হবে না, কিন্তু মার্কিন নেতৃত্বাধীন এই সামরিক জোট যদি ওই দুই নর্ডিক দেশের সামরিক অবকাঠামো শক্তিশালী করতে চায় তাহলে মস্কো তার জবাব দেবে। রাশিয়ার প্রেসিডেন্ট সোমবার ক্রেমলিনে সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলোর এক সামরিক জোটের নেতাদের বৈঠকে বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, এসব দেশের নেটোতে যোগ দেওয়ার ঘটনায় রাশিয়ার কোনো সমস্যা নেই, তবে যদি এসব দেশের সামরিক অবকাঠামো শক্তিশালী করার চেষ্টা করা হয় তাহলে আমরা অবশ্যই তা জবাব দেব। বেলারুশ, আর্মেনিয়া, কাজাকস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তানকে নিয়ে গঠিত কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন বা সিএসটিওর নেতাদের সমাবেশে পুতিন আরও বলেন, আমাদের জবাব কি হবে সেটা নির্ভর করবে আমাদের জন্য কতখানি হুমকি সৃষ্টি করা হবে তার উপর। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, তিনি ফিনল্যান্ড ও সুইডেনকে নেটো জোটে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টার বিরোধিতা করবেন। তিনি আরও বলেছেন, নেটোভুক্ত দেশ তুরস্ককে এ বিষয়ে রাজি করানোর জন্য ওই দুই দেশ আঙ্কারায় যেন কোনো প্রতিনিধি না পাঠায়। প্রথমে ফিনল্যান্ড এবং তারপর সুইডেন আনুষ্ঠানিকভাবে নেটো জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যে এরদোগান এই প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি সোমবার এক সংবাদ সম্মেলনে আরও বলেন, সুইডেন ও ফিনল্যান্ডকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সূতিকাগার বলে মনে করে তুরস্ক। তুরস্কে 2016 সালের এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জন্য এরদোয়ান বিরোধী প্রবাসী নেতা ফাতুল্লাহ গুলেনকে দায়ী করে আঙ্কারা। তুর্কি সরকার অভিযোগ করে আসছে, ফিনল্যান্ড ও সুইডেন গুলেনের সমর্থকদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, ব্রাসেলস ভিত্তিক ইউরোপীয় ইউনিয়ন ক্ষমতার অপব্যবহার করছে। তিনি নিজের দেশকে পশ্চিমা আত্মঘাতী তৎপরতা থেকে দূরে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। গতকাল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় তিনি এসব কথা বলেন। হাঙ্গেরির সাম্প্রতিক জাতীয় নির্বাচনে তাঁর দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নতুন করে সরকার গঠন করছে। গত মাসে হাঙ্গেরির এই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভিক্টর অরবান বলেন, ইউরোপীয় ইউনিয়ন প্রতিদিন ক্ষমতার অপব্যবহার করছে এবং তারা আমাদেরকে এমন কিছু করতে বাধ্য করছে যা আমরা চাই না। তার মতে ইউরোপীয় ইউনিয়নের নেতারা সদস্য দেশগুলোর সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করছেন এবং তারা ইউনাইটেড স্টেট অব ইউরোপ গড়ার চেষ্টা করছেন। ভিক্টর অরবান দাবি করেন, পশ্চিম এবং পূর্ব ইউরোপের মধ্যকার সাংস্কৃতিক বিভাজন দিন দিন বাড়ছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে খোলা বাজারে মার্কিন ডলারের দাম একদিনের ব্যবধানে 4 টাকা বেড়েছে। আজ রাজধানীর বিভিন্ন এলাকায় মানি এক্সচেঞ্জে প্রতি ডলার সর্বোচ্চ 102 টাকায় বিক্রি হয়েছে। বিস্তারিত শুনুন সহকর্মী গাজী আব্দুর রশিদের ডেস্ক রিপোর্টে।
বাংলাদেশে মাত্র একদিনের ব্যবধানে খোলা বাজারে মার্কিন ডলারের দাম 4 টাকা বেড়ে 102 টাকা হয়েছে। আজ রাজধানীর বিভিন্ন এলাকায় মানি এক্সচেঞ্জে প্রতি ডলারের সর্বোচ্চ 102 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তারপরও পর্যাপ্ত ডলার সরবরাহ করতে পারছে না মানি এক্সচেঞ্জগুলো। রাজধানী ঢাকায় গতকাল সোমবারও খোলা বাজারে প্রতি ডলারের বিনিময় মূল্য ছিল 98 টাকা। ধারণা করা হচ্ছিল আজ ডলারের দামে সেঞ্চুরি হবে, শেষ পর্যন্ত তাই হয়েছে। মতিঝিলের পাশাপাশি পল্টন ও গুলশানের মানি এক্সচেঞ্জে প্রতি ডলার 101 থেকে 102 টাকা দরে বিক্রি হয়েছে। জানা যায় গত জানুয়ারি মাসের শুরুতে ডলারের বিনিময় মূল্য 20 পয়সা বাড়িয়ে 86 টাকা করেছিল কেন্দ্রীয় ব্যাংক, আর 23 মার্চ তা আবার 20 পয়সা বাড়িয়ে 86 টাকা 20 পয়সা করা হয়েছিল। সর্বশেষ 9 মে ডলারের বিনিময় মূল্য 25 পয়সা বাড়িয়ে 86 টাকা 70 পয়সা নির্ধারণ করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দেশে ব্যাপক হারে আমদানির চাপ বেড়েছে, ফলে আমদানির ব্যয় পরিশোধে বাড়তি ডলার লাগছে, কিন্তু সে তুলনায় রেমিটেন্স ও রপ্তানি আয় বাড়েনি, ফলে ব্যাংক ব্যবস্থা ও খোলা বাজারে মার্কিন ডলারের উপর চাপ বাড়ছে, যার কারণে টাকার বিপরীতে বাড়ছে ডলারের দাম। বাজার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংকগুলোর চাহিদার বিপরীতে ডলার বিক্রি করছে, কিন্তু তারপরও নিয়ন্ত্রণে রাখতে পারছে না ডলার।
ভারতের বিজেপি শাসিত কর্ণাটকের একটি প্রাচীন মসজিদে পূজা করতে দেওয়ার দাবি তুলেছে হিন্দুত্ববাদীরা। তাদের দাবি, একটি হনুমান মন্দির ভেঙে এই মসজিদ তৈরি করেছিলেন টিপু সুলতান। দেশটির হিন্দুত্ববাদীরা একের পর এক মসজিদকে নিজেদের বলে দাবি করে যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে গানবাপি মসজিদ নিয়ে হিন্দুত্ববাদীদের বিতর্ক সৃষ্টির মধ্যে এবার বিজেপি শাসিত কর্ণাটকের একটি প্রাচীন মসজিদে পুজো করতে দেওয়ার দাবি ওঠায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হিন্দি গণমাধ্যম জনসত্তার সূত্রে প্রকাশ, নরেন্দ্র মোদী বিচার মঞ্চ নামে গোষ্ঠীর টার্গেট এবার কর্ণাটকের মান্ডায় নির্মিত জামে মসজিদ। তাদের দাবি, একটি হনুমান মন্দির ভেঙে ওই মসজিদ তৈরি করেছিলেন টিপু সুলতান। তাদের দাবি, এটি এখন আবার হিন্দুদের হাতে ফিরিয়ে দিতে হবে। নরেন্দ্র মোদী বিচার মঞ্চের সদস্যরা মান্ডার কালেক্টরের কাছে একটি স্মারকলিপি জমা দিয়ে দাবি করেছে, মসজিদটি একটি হনুমান মন্দিরের উপর নির্মিত এবং এটিকে হিন্দুদের হাতে হস্তান্তর করা উচিত। জামে মসজিদ নামে পরিচিত ওই মসজিদটির বয়স কমপক্ষে 236 বছর বলে জানা যায়। এ প্রসঙ্গে জামিয়াত উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম আজ মঙ্গলবার রেডিও তেহরানকে বলেন,
মিথ্যা কথা গাজোয়ারি, মানুষকে বিভ্রান্ত করা, মানুষের মূল সমস্যাগুলো থেকে সরিয়ে নেওয়া, সরকারের যে দায় দায়িত্ব মানুষের জনগণের প্রতি আছে সেগুলো থেকে দূরে সরিয়ে রাখাটাই কাজ, অন্য কিছু নয়। অযৌক্তিক কথা, গাজোয়ারি কথা, ক্ষমতা পেলে যা ইচ্ছা বলতে পারে করতে পারে।
আজ মঙ্গলবার হিন্দি গণমাধ্যম নবভারত টাইমস সূত্রে প্রকাশ, এটি ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ ASI দ্বারা রক্ষণাবেক্ষণ করা একটি ঐতিহ্যবাহী স্থান। বর্তমানে এখানে একটি মাদ্রাসাও পরিচালিত হচ্ছে। কর্ণাটকের সাবেক মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পার দাবি, মুঘল শাসনামলে এখানে নির্মিত 36,000 মন্দির ভেঙে ফেলা হয়েছিল। কোনো ঝামেলা না করে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের মাধ্যমে আমরা সব মন্দির ফিরে পাব বলেও মন্তব্য করেন বিজেপি নেতা কেএস ঈশ্বরাপ্পা। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের একটি বেসামরিক ফ্লাইট যাত্রী নিয়ে জর্দানে গেছে। ইয়েমেনে সৌদি সামরিক আগ্রাসন শুরুর পর এই প্রথম সানা বিমানবন্দর থেকে এ ধরনের ফ্লাইট উড়ল। সানা বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট ওড়ার মধ্য দিয়ে এই আশা জোরালো হচ্ছে যে রমজান মাসের শুরুর দিকে জাতিসংঘের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তা দীর্ঘস্থায়ী হবে এবং এর ফলে ইয়েমেনের জনগণের জীবনমানে উন্নতি আসবে। গতকাল স্থানীয় সময় সকাল 9টার পরপরই সানা বিমানবন্দর থেকে ইয়েমেন এয়ারলাইন্সের একটি বিমান 126 জন যাত্রী নিয়ে জর্দানের রাজধানী আম্মানের উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর রোগী রয়েছেন যারা বহুদিন ধরে বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। লুৎফিয়া নামে এক রোগী বলেন, সানা বিমানবন্দর উন্মুক্ত হওয়ার ফলে আমি খুবই খুশি, আজ একটি উৎসবের দিন, আশা করি সানা বিমানবন্দর খোলাই থাকবে। ইসমাইল আল ওয়াজান নামে আরেক যাত্রী জানান, বিদেশে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে বিমানের এই ফ্লাইটের জন্য তিনি 3 বছর ধরে অপেক্ষা করেছেন। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস যে হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়েছেন তা তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ খাতিবজাদে বলেছেন, আমেরিকার নিষেধাজ্ঞার প্রভাব থেকে দেশের অর্থনীতিকে সম্পূর্ণ মুক্ত করার যে কাজ ইরানে চলছে তাতে নাখোশ হয়েছে ওয়াশিংটন। সাম্প্রতিক সময়ে বৈশ্বিকভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব ইরানেও পড়েছে এবং ইরানের নিত্য প্রয়োজনীয় কিছু পণ্যের দাম বেড়ে যাওয়ায় কোনো কোনো শহরে ছোটখাটো বিক্ষোভ হয়েছে। পশ্চিমা গণমাধ্যমগুলো এই বিক্ষোভের খবর ফলাও করে প্রচার করার পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস রাইস সঙ্গে সঙ্গে টুইটার বার্তা দিয়ে এসব বিক্ষোভকে স্বাগত জানিয়েছেন। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, ইরানের সাহসী বিক্ষোভকারীরা তাদের অধিকার আদায়ের আন্দোলনে নেমেছে। নেট প্রাইসের এই টুইটার বার্তা সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে খাতিবজাদেহ সোমবার তেহরানে বলেছেন, আমেরিকার এই অতিরিক্ত উচ্ছ্বাস প্রমাণ করে ইরান নিজের অর্থনীতিকে আমেরিকার নিষেধাজ্ঞার প্রভাবমুক্ত করে জনকল্যাণকামী করে তোলার যে চেষ্টা করছে তাতে আমেরিকা যার পর নাই নাখোশ হয়েছে। রাশিয়া সীমান্তের কাছে মার্কিন নেতৃত্বাধীন নেটো সামরিক জোটের বিশাল মহড়া শুরু হয়েছে। গতকাল থেকে এস্তোনিয়ার ভূখণ্ডে শুরু হওয়া এই মহড়ায় আমেরিকা, ফিনল্যান্ড, সুইডেন, জর্জিয়া এবং ইউক্রেন সহ 14টি দেশ অংশ নিচ্ছে। বলা হচ্ছে বাল্টিক দেশগুলোর ইতিহাসে এটি অন্যতম বড় সামরিক মহড়া। হেজহগ নামের এই মহড়ায় নেটো জোটের সদস্য এবং তাদের মিত্র 14 দেশের মোট 15,000 সেনা অংশ নিচ্ছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতাবন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। রাশিয়ার উপর ষষ্ঠ দফা নিষেধাজ্ঞা আরোপ প্রশ্নে একমত হতে পারেনি ইউরোপীয় ইউনিয়ন। হাঙ্গেরি সহ কয়েকটি দেশের তীব্র বিরোধিতার মুখে ভেস্তে গেছে নিষেধাজ্ঞা প্রস্তাব। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন আব্দুর রশিদের পরিবেশনায়।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে ষষ্ঠ দফা নিষেধাজ্ঞার আরোপের ব্যাপারে সমঝোতায় পৌঁছানো সম্ভব নয়। গতকাল ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, তাঁর ভাষায়, আমরা রাশিয়ার উপর তেল নিষেধাজ্ঞার বিষয়ে ঐকমত্য নেই। ইউরোপের 27টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল রাশিয়া থেকে তেল আমদানি বন্ধসহ দেশটির বিরুদ্ধে ষষ্ঠ দফা নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আলোচনা করেছেন, কিন্তু হাঙ্গেরির নেতৃত্বে কয়েকটি দেশের তীব্র বিরোধিতার কারণে নিষেধাজ্ঞা প্রশ্নে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। এর আগেও ইউরোপীয় ইউনিয়ন 5 বার বিভিন্ন খাতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। জোসেফ বোরেল স্বীকার করেছেন, ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি সদস্য রাষ্ট্র প্রকৃতপক্ষেই জটিল অবস্থার মুখোমুখি রয়েছে, কারণ তারা ভূমিবেষ্টিত দেশ হওয়ার কারণে রাশিয়ার পাইপলাইনের মাধ্যমে আনা তেল ও গ্যাসের উপর তাদের একমাত্র ভরসা। এ কারণে ইউরোপীয় ইউনিয়নের নেতারা রাশিয়ার উপর তেল নিষেধাজ্ঞার বিষয়ে একমত হতে পারছে না। হাঙ্গেরি তাদের শতকরা 65% তেল রাশিয়া থেকেই আমদানি করে। হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া এবং বুলগেরিয়া সহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো অনেক বেশি মাত্রায় রাশিয়ার তেলের উপর নির্ভরশীল। হাঙ্গেরি সরকার বলেছে, রাশিয়ার তেল গ্যাসের উপর নিষেধাজ্ঞা দেয়া হলে তাদের অর্থনীতি একেবারে ধ্বংস হয়ে যাবে। প্রকৃতপক্ষে হাঙ্গেরি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে রাশিয়ার খুবই ঘনিষ্ঠ অংশীদার। দেশটি রাশিয়ার অপরিশোধিত তেলের উপর নিষেধাজ্ঞার ব্যয় কমাতে এবং ইউনিয়নের কাছ থেকে কোটি কোটি ইউরো দাবি করেছে। লিথুনিয়ার পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিলিউস ল্যান্ডবার্গিস বলেছেন, দুঃখজনকভাবে পুরো ইউরোপীয় ইউনিয়ন একটি দেশের কাছে জিম্মি হয়ে আছে। সুতরাং এটি পরিষ্কার হয়ে গেছে যে রাশিয়ার উপর তেল নিষেধাজ্ঞা আরোপ এবং তার পরিণতি সম্পর্কে ইইউভুক্ত দেশগুলোর মধ্যে কোনো ঐকমত্য নেই। মার্কিন স্বার্থে ইউরোপীয় দেশগুলো তাদের জাতীয় স্বার্থ বিসর্জন দেওয়ার বিষয়টিও যৌক্তিক বলে মনে করেন না বিশেষজ্ঞরা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা জেলার হাওর রক্ষা বাঁধ নির্মাণে সীমাহীন দুর্নীতি লুটপাটের অভিযোগ করেছে বিএনপি। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার হাওর রক্ষা বাঁধ নির্মাণে সীমাহীন দুর্নীতি লুটপাট বন্ধ ও দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার বেলা 11:30 নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে জাতীয়তাবাদী কৃষক দলের একটি প্রতিনিধি দল সম্প্রতি সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত হাওড় অঞ্চল সরেজমিনে পরিদর্শন ও কৃষকদের দুর্দশার চিত্র দেখে এসেছেন। তারা একটি প্রতিবেদন তৈরি করেছেন যা থেকে জানা যায় চলতি বছরে সুনামগঞ্জ জেলায় বাঁধ নির্মাণের সরকারি বরাদ্দ ছিল 122 কোটি এবং গত 5 বছরে এই টাকার পরিমাণ ছিল 621 কোটি টাকা, যা বাঁধ রক্ষায় তেমন কোনো কাজে আসেনি। বরং এই বরাদ্দকৃত টাকা ব্যাপক অনিয়ম ও লুটপাট হয়েছে। যে সমস্ত বাঁধ নির্মাণ হয়েছে তা এতই দুর্বল যে মাত্র 24 ঘন্টার পানির চাপ সামাল দিতে পারেনি।
বরাদ্দকৃত টাকা ব্যাপক অনিয়ম ও লুটপাট হয়েছে। আওয়ামী লীগের নেতা, মন্ত্রী, এমপি, সরকারি কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই টাকা ভাগাভাগি করে হোল্ড করেছে। যে সমস্ত বাঁধ নির্মাণ করা হয়েছে তা এতই দুর্বল যে মাত্র 24 ঘন্টার পানির চাপ সামাল দিতে পারেনি। প্রতি বছর এভাবে বাঁধ নির্মাণের নামে হাওড় অঞ্চলের সরকারি অর্থ লুটের মহোৎসব চলে। এর ফলে কৃষকরা হয় সর্বশান্ত, অপরদিকে সরকারি দলের লোকজনও তাদের আত্মীয়স্বজন হয় আঙুল ফুলে কলা গাছ।
এ সময় দেশের হাওড় অঞ্চলে কৃষি ও কৃষকদের অর্থনৈতিক সুরক্ষায় 8 দফার সুপারিশ উপস্থাপন করেন বিএনপি মহাসচিব। এদিকে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সিলেট শহর সহ আশেপাশের উপজেলাগুলোতে ক্রমাগত পানি বাড়ছে। আজ মঙ্গলবার সকাল নাগাদ সিলেটের উপশহর সহ নগরীর বেশ কয়েকটি এলাকার রাস্তাঘাট পানির নিচে ডুবে যায়, অনেকের বাড়িঘরে পানি প্রবেশ করেছে। ওদিকে সুনামগঞ্জের নদ নদীর পানি বেড়ে বিভিন্ন উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাস্তাঘাট ভেঙে 4 উপজেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার সকালে সুরমা নদীর পানি বিপদসীমার 35 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে। সুরমা, জাদুকাটা, খাসিয়ামারা, চেলা নদী সহ জেলার সবকটি নদীর পানি এখন বিপদসীমার ওপরে, আর এতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন। এখন রয়েছে সাপ্তাহিক পরিবেশনা দর্পণ।
দর্পণ
শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
অবৈধভাবে দখলদার ইসরায়েল প্রতিষ্ঠার পর 74 বছর পেরিয়ে গেছে। গত 15 মে ছিল নাকাবা বা বিপর্যয় দিবস। 1948 সালের 15 মে ফিলিস্তিন ভূখণ্ড থেকে 8.5 লাখের বেশি ফিলিস্তিনিকে বিতাড়িত করে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতি বছর এ দিনটিকে নাকাবা বা বিপর্যয় দিবস হিসেবে পালন করেন ফিলিস্তিনিরা। আজকের অনুষ্ঠানে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইসরায়েল প্রতিষ্ঠার পর নাকাবা দিবসটি ইহুদিবাদীদের মাধ্যমে
জোর করে ফিলিস্তিনিদের নিজ মাতৃভূমি থেকে উৎখাতের স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। নাকাবা আরবি শব্দ যার অর্থ হচ্ছে মুসিবত বা বিপর্যয়। যেহেতু এই দিনে ফিলিস্তিনিরা নিজ মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছিল এবং তাদের দুর্বিষহ জীবনের সূচনা ছিল, সে কারণে তারা তখন থেকে এই দিনটিকে নাকাবা বা বিপর্যয় দিবস হিসেবে পালন করে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে ইহুদিবাদী ইসরায়েল আমেরিকার সমর্থন নিয়ে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে পশ্চিম এশিয়ায় রাজনৈতিকভাবে কোণঠাসা অবস্থা থেকে বেরিয়ে আসা যায় এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করা যায়। এর পাশাপাশি ইসরায়েলের আরেকটি উদ্দেশ্য হচ্ছে আরব ও মুসলিম বিশ্বের চিন্তা চেতনা থেকে ফিলিস্তিন সমস্যাকে চিরতরে মুছে ফেলা। ঠিক একই উদ্দেশ্যে তুরস্কের সঙ্গে ইসরায়েল ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে। এরই মধ্যে ইসরায়েলে তুরস্ক ও অন্যান্য আরব দেশগুলোর কর্মকর্তাদের সাথে ইসরায়েলি কর্মকর্তাদের দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
কিন্তু ইসরায়েলের এত সব তৎপরতা সত্ত্বেও নিরাপত্তা নিয়ে তাদের দুশ্চিন্তা তো দূর হয়নি, বরং আরও বেড়েছে এবং ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সাম্প্রতিক পরিবর্তিত পরিস্থিতিতে ফিলিস্তিনিরা এটা উপলব্ধি করতে পেরেছে যে সশস্ত্র প্রতিরোধ সংগ্রাম এমন কোনো বিষয় নয় যে অন্য দেশের মাধ্যমে বা কারো সহযোগিতায় তা আঞ্জাম দেয়া যাবে, বরং নিজেরাই এক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে। প্রকৃতপক্ষে ফিলিস্তিনিরা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, বিশেষ করে জাতিসংঘ এবং আরব দেশগুলোর কাছ থেকে কোনো রকম সহযোগিতা পায়নি। এমনকি ফিলিস্তিনিদের স্বশাসন কর্তৃপক্ষের আচরণেও তারা হতাশ হয়ে শেষ পর্যন্ত নিজেরা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছে। এরই অংশ হিসেবে সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে বেশ কয়েকটি শাহাদাত পিয়াসি সফল হামলা চালিয়েছে সংগ্রামী ফিলিস্তিনিরা।
কোনো সংগঠনের পক্ষ থেকে নয়, বরং ব্যক্তিগত উদ্যোগে সাম্প্রতিক একের পর এক হামলা ইসরায়েলের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ ও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত দুই মাসেরও কম সময়ের মধ্যে ফিলিস্তিনিদের পাঁচটি শাহাদাত পিয়াসী হামলায় 18 জন ইহুদিবাদী নিহত এবং আরও বেশ কিছু সংখ্যক আহত হয়েছে। 1948 সালে দখলীকৃত এলাকায় বেশিরভাগ হামলা হয়েছে, যা ছিল ইসরায়েলের নিরাপত্তার ইতিহাসে নজিরবিহীন ঘটনা। চলতি বছর গত 20 মার্চ পরিচালিত শাহাদাত পিয়াসী হামলায় ফিলিস্তিনিরা আগ্নেয়াস্ত্রের পরিবর্তে ছুরি কুড়ালের মতো সাধারণ অস্ত্র ব্যবহার করে। এতে 4 ইহুদিবাদী নিহত হয়। এরপর 28 মার্চের হামলায় আল খাজারিয়ে সীমান্ত এলাকায় ইসরায়েলের 2 সেনা অফিসার নিহত হয়। এরপর 29 মার্চে বানি বারাক উপশহরে ফিলিস্তিনিদের অপর এক হামলায় আরও 5 জন ইহুদিবাদী নিহত হয়। এরপর 7 এপ্রিল রাজধানী তেলাবিবের একটি সড়কে ফিলিস্তিনিদের শাহাদাত পিয়াসী হামলায় 3 ইহুদিবাদী নিহত হয়। এছাড়া 29 এপ্রিল পশ্চিম তীরে অপর এক হামলায় ইসরায়েলের 1 সৈন্য নিহত হয়। এরপর তেলাবিবের কাছেই আরেক হামলায় 3 ইহুদিবাদী নিহত এবং আরও 10 জন আহত হয়।
ইসরায়েল প্রতিষ্ঠা 74তম বার্ষিকীতে নাকাবা বা বিপর্যয় দিবসের প্রাককালে ফিলিস্তিনিদের এসব দুঃসাহসিক অভিযান নানা কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত, অন্তত 3টি অভিযান চালিয়েছে অধিকৃত ভূখণ্ডে বসবাসকারী আরব অধিবাসীরা। একদিকে ইসরায়েলে বসবাসরত আরব জনগোষ্ঠীর সাথে ইহুদিবাদীদের বৈষম্যমূলক আচরণ ও দুর্ব্যবহার এবং অন্যদিকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের জুলুম নির্যাতনের কারণে ইসরায়েল বিরোধী এসব অভিযান চালানো হচ্ছে। বলা যায় ইসরায়েলের ভেতরে ও বাইরের নিরাপত্তা অতীতের যে কোনো সময়ের চাইতে এখন বেশি হুমকিগ্রস্ত। দ্বিতীয়ত, ব্যক্তিগত উদ্যোগে এসব অভিযান চালানোর কারণে ইসরায়েলের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার পক্ষে হামলাকারীদের চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। এ কারণে ইসরায়েলের তেল আবিবের উপকণ্ঠে আল আয়াদ এলাকায় হামলাকারী কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। ওই হামলা ইসরায়েলিদের জন্য ভীতিকর হলেও কাউকে চিহ্নিত বা আটক করতে নিরাপত্তা বাহিনী ব্যর্থ হয়েছে।
তৃতীয়ত, আল আয়াদ এলাকায় যখন ইহুদিবাদীরা ইসরায়েল প্রতিষ্ঠার উৎসবে মেতেছিল, ঠিক তখন তাদের উপর হামলা চালানোয় ইসরায়েলিদের আনন্দ নিমেষেই শোকে পরিণত হয়। ইসরায়েলি পার্লামেন্টে ইয়ামিনা দলের প্রধান নির উরবাক এ ব্যাপারে বলেছেন, যদিও আমাদের ওই আনন্দ উৎসব যন্ত্রণায় পরিণত হয়, তবুও এই ঘটনাকে পরাজয় হিসেবে দেখা উচিত হবে না। চতুর্থত, ব্যক্তিগত ও বিচ্ছিন্নভাবে চালানো এ ধরনের শাহাদাত পিয়াসী হামলা ঠেকানো ইসরায়েলের জন্য অত্যন্ত কঠিন। এ কারণে ইসরায়েলিদের ঘুম হারাম হয়ে গেছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ের লাপিদও স্বীকার করেছেন, এসব হামলায় তাদের শান্তি চলে গেছে। এসব কারণে আতঙ্কগ্রস্ত অনেক ইহুদি ইসরায়েল ছেড়ে চলে যাচ্ছে। পঞ্চমত, ইসরায়েলের বিরুদ্ধে ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত এসব হামলায় প্রমাণিত হয়েছে আল আকসা মসজিদ সহ নিজেদের ন্যায্য অধিকার আদায়ের প্রশ্নে ফিলিস্তিনিরা কোনো ছাড় দেবে না। ফিলিস্তিনের বিভিন্ন সংগঠন বহুবার ইসরায়েলকে সতর্ক করে বলেছে আল আকসা মসজিদ তাদের জন্য রেড লাইন।
বলা যায় ফিলিস্তিনিদের বর্তমান অবস্থান ভবিষ্যতের ব্যাপারে তাদেরকে অনেক আশাবাদী করে তুলেছে। এটাও প্রমাণিত হয়েছে যে ইসরায়েল চেষ্টা করেও ফিলিস্তিন ইস্যুকে বিশ্ব থেকে মুছে দিতে পারেনি। এছাড়া ফিলিস্তিনিদের সাম্প্রতিক এসব হামলা ইসরায়েলের জন্য আরেকটি ঝামেলা তৈরি করেছে। বিশ্ব ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পপ ফ্রান্সিস আগামী মাসে ইসরায়েল সফরে আসার কথা ছিল, কিন্তু নিরাপত্তাহীন পরিস্থিতির কারণে তিনি সে সফর বাতিল করেছেন। এ থেকে ইসরায়েলের বর্তমান নাজুক পরিস্থিতির বিষয়টি অনুমান করা যায়। আরেকটি বিষয় হচ্ছে ফিলিস্তিনিদের এসব অভিযানের কারণে ইসরায়েলের বর্তমান সরকার টিকিয়ে রাখাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। মন্ত্রিসভার কোনো সদস্য জোট থেকে বেরিয়ে যাওয়ায় সংখ্যাগরিষ্ঠতা হারানোই সরকার পতনের আশঙ্কা দেখা দিয়েছে।
শ্রোতা বন্ধুরা, এবারের নাকাবা বা বিপর্যয় দিবস পালনের মুহূর্তে ইসরায়েল ও ফিলিস্তিনিদের অবস্থা সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি গাজী আব্দুর রশিদ শুরু করছি 17 মে মঙ্গলবারের কথাবার্তার আসর। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। মতামত, নির্বাচন কিভাবে হবে সেটি এখন রহস্য। প্রথম আলো, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, যুগান্তর। কালের কণ্ঠের শিরোনাম, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে দেশে ফিরেছিলাম শেখ হাসিনা। সিলেটে বন্যা পরিস্থিতি ভয়াবহ, শহরে হু হু করে ঢুকছে পানি ইত্তেফাক। শ্রীলঙ্কা থেকে বাংলাদেশের শিক্ষণীয় আছে মানব জমিন। পিকে হালদার কোন দেশে টাকা রেখেছেন জানতে চান হাইকোর্ট, বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, ভারতীয় অর্থনীতির মন্দা অব্যাহত, বাজার খুলতেই টাকার দামে সর্বকালীন পতন, সংবাদ প্রতিদিন। অভিষেক রুজিরাকে আপাতত কলকাতাতে জেরা করা হোক, ইডিকে সুপ্রিম নির্দেশ। আজকাল, স্বাস্থ্য সাথী ফেরালেই বাতিল হবে হাসপাতালের লাইসেন্স, আবার হুঁশিয়ারি মমতার, আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, বাংলাদেশে 2022-23 অর্থ বছরের জন্য 2,46,066 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা ADP অনুমোদন দেয়া হয়েছে। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী জানিয়েছেন অপচয় রোধে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন, কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের আসন্ন বাজেটে যে বিশাল আকারের উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে সেটি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটি ভালো খবর। তবে আপনি যে খবর উল্লেখ করলেন তাতে মূলত দুটি দিক, একটি হচ্ছে বড় রকমের উন্নয়ন কর্মসূচিকে অনুমোদন দেওয়া, আরেকটি হচ্ছে যে অপচয় রোধে প্রধানমন্ত্রীর বারবার তাগিদ। বিষয়টি আমিও লক্ষ্য করেছি। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান যে বক্তব্য দিয়েছেন সেটি আসলে বেশি লক্ষণীয়। সেটি হচ্ছে যে তিনি ঘুরে ফিরে বলেছেন প্রধানমন্ত্রী অপচয় না করার জন্য তাগিদ দিয়েছেন, এবং তিনি সাথে আরেকটি কথা বলেছেন, এটি ভয়ের কোনো কারণ নয়। আমরা বলবো এটি ভয়ের কারণ তো বটেই, ভয়ের কারণ না হলে প্রধানমন্ত্রী বারবার এই কথা বলবেন কেন? অপচয় যে কোনো অপচয় দেশের জন্য ভয়ের কারণ, কারণ তাতে দেশের সামগ্রিক পরিকল্পনা বাস্তবায়নের পথে বড় রকমের বিঘ্ন সৃষ্টি হয়। অতএব এই রকমের অপচয় নিশ্চয়ই জাতীয়ভাবে একটি ভয়ের কারণ। সেই জায়গা থেকে আব্দুল মান্নান সাহেব যে বক্তব্য দিয়েছেন সেটি আসলে খুব একটা গ্রহণযোগ্য না। পাশাপাশি তিনি যদি এটি বলে থাকেন যে সাম্প্রতিক শ্রীলঙ্কার সাথে বাংলাদেশকে মিলিয়ে যদি এটি বলেন যে শ্রীলঙ্কার মতো এটি ভয়ের কারণ না, তা আমি সেখানেও দ্বিমত করব। এই কারণে যে শ্রীলঙ্কায় আমরা যে সমস্ত ঘটনা দেখেছি তার ভেতরে দুর্নীতির বিষয়টি কম ছিল, তাদের অর্থনৈতিক সংকটটা করোনার কারণে পর্যটন শিল্প মার খেয়ে গেছে, যার কারণে সংকটটা তৈরি হয়েছে। কিন্তু আমাদের এখানে পর্যটন শিল্প না, আমাদের এখানে দুর্নীতি সবচেয়ে বড় বাধা, এটি বলতে কোনো রকমের দ্বিধা নেই। যে এই যে পিকে হালদার গত 2 দিন বা 3 দিন আগে ভারতে গ্রেপ্তার হয়েছেন, তিনি কয়েক বছর আগে বাংলাদেশ থেকে চলে গিয়েছেন, এবং তিনি যে হাজার হাজার কোটি টাকা ভারতে পাচার করেছিলেন, তিনি রাতারাতি সেই হাজার হাজার কোটি টাকা ভারতে পাচার করতে পারেননি, এবং তিনি একা এই টাকা বস্তা ভর্তি করে নিয়ে যাননি বা কারোর মাথায় উঠিয়ে দেননি। এই টাকা পাচার হওয়ার সাথে বিরাট একটা চক্র জড়িত ছিল। এখন পিকে হালদারকে যদি আমরা আটক করে সমস্ত সমস্যার সমাধান করি আর চক্রকে আটক না করি বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেই, তাহলে ওই ভয় থেকে যাচ্ছে যে ঘটনা শ্রীলঙ্কায় ঘটেছে।
জনাব সাইদুল ইসলাম, প্রতিবেশীদের মধ্যে উষ্ণ সম্পর্ক বিরাজ করলে তা শত্রুকে হতাশ করবে, আরব আমিরাতকে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের এই কথা কিভাবে গ্রহণ করবে আমিরাত?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে যে আঞ্চলিক ঐক্য, আঞ্চলিক সম্প্রীতি, আঞ্চলিক সৌহার্দ্য যদি থাকে, এবং আমরা একথা বলতে পারি যে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশ মুসলিম দেশ, শুধুমাত্র ইহুদবাদ ইসরায়েল বাদে, সেক্ষেত্রে এই মুসলিম দেশগুলোর ভেতরে যদি সৌহার্দ্য, সম্প্রীতি, আন্তরিকতা থাকে, উষ্ণ সম্পর্ক থাকে, তাহলে মধ্যপ্রাচ্যে আজকে যত সমস্যা সমস্ত সমস্যা সমাধান সহজেই করা সম্ভব। এবং মুসলমানদের সম্প্রীতি, মধ্যপ্রাচ্যের সম্প্রীতি মানে পুরো মুসলিম বিশ্বের মধ্যে সম্প্রীতি এবং একটা উন্নয়নের ছোঁয়া লাগা। সাথে সাথে আমরা আরেকটি কথা বলি, ইরান সবসময় এই সম্প্রীতির কথাই বলে এসেছে, এই সম্প্রীতিকে গুরুত্ব দেয়নি বা গুরুত্বপূর্ণ মনে করে এই সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব থেকে শুরু করে বেশ কিছু দেশ। সেই কারণে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে এই বক্তব্য দিতে হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য যদি তারা গ্রহণ করে তাহলে শুধু ইরান না, মধ্যপ্রাচ্যের সামগ্রিক একটা লাভ।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি, জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। ভারতীয় অর্থনীতির রক্তক্ষরণ অব্যাহত, করোনা আর যুদ্ধের জোড়া ফলায় বিদ্ধ ভারতীয় অর্থনীতি, লাফিয়ে বাড়ছে মুদ্রাস্ফীতি, এর মাঝেই ভারতীয় টাকার দাম পড়ল, রেকর্ড পতন হল ভারতীয় টাকার দামে। মঙ্গলবার ভারতীয় মুদ্রায় এক মার্কিন ডলারের দাম দাঁড়াল 77.73, যা এখন পর্যন্ত সর্বনিম্ন। মার্চের শুরুতেই 77 টাকায় পৌঁছে যায় ডলারের দাম, তারপর থেকে রক্তক্ষরণ অব্যাহত। খবরটি সংবাদ প্রতিদিন পত্রিকায় পরিবেশিত হয়েছে। অভিষেক রুজিরাকে আপাতত কলকাতাতেই জেরা করা হোক, ইডিকে সুপ্রিম নির্দেশ, আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে। কয়লাকাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি এবং তার স্ত্রী রুজিরাকে কলকাতাতে জিজ্ঞাসাবাদ করা হোক, মঙ্গলবার ইডিকে এই নির্দেশ দিল শীর্ষ আদালত। কয়লা পাচার মামলায় তৃণমূল সাংসদ এবং তার স্ত্রীকে বারবার দিল্লিতে সমন করেছে ইডি। এর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই দম্পতি, কিন্তু তাদের আর্জি গ্রহণ করেনি দিল্লির আদালত। পাল্টা গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক এবং রুজিরা। শীর্ষ আদালতে অভিষেকের হয়ে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। তখনই সুপ্রিম কোর্ট ইডির কাছে জানতে চেয়েছিল সস্ত্রীক অভিষেককে কলকাতায় জেরা করতে সমস্যা কোথায়। আদালতের প্রশ্নের উত্তর দিতে সময় চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মামলায় এদিন স্বস্তি পেলেন অভিষেক রুজিরা। এদিন শীর্ষ আদালত দিল্লি হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করে। স্বাস্থ্য সাথী ফেরালেই বাতিল হবে হাসপাতালের লাইসেন্স, আবার হুঁশিয়ারি মমতার। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, আগেও স্বাস্থ্য সাথী কার্ড ফেরানো নিয়ে একাধিকবার অভিযোগ উঠেছে। বারবার হাসপাতালগুলোকে সাবধান করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবার আবারও হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি বললেন, স্বাস্থ্য সাথী ফেরালেই এফআইআর দায়ের হবে থানায়, বাদ যাবে হাসপাতালের লাইসেন্স। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন প্রান্তিক আয়োজনে। এখন রয়েছে ইরানের কালজয় গল্পের আসর, গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা দিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পর্ষা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আজকের আসরে আমরা শুনব চমৎকার একটি প্রাচীন প্রবাদের গল্প। প্রবাদটি এরকম, আঙিনার গাছটিও গভর্নরের চোখে পড়ে না। এই প্রবাদের পেছনে রয়েছে চমৎকার একটি গল্প। গল্পটি হলো, দুই লোকের মাঝে বেশ আন্তরিক এবং বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল। তাদের একজন নিরুপায় হয়ে দূরাঞ্চলে সফরে যেতে বাধ্য হল, কারণ হলো পড়ালেখা। বাকি বন্ধু একাকি রয়ে গেল নিজের শহরেই। শহরের নাম মার্ভ। মার্ভ শহরটি একসময় ইরানের অন্তর্ভুক্ত একটি শহর ছিল। এখন অবশ্য এই শহরটি তুর্কমেনিস্তানে পড়েছে। বন্ধুর লেখাপড়া শেষ করে ফিরে আসার অপেক্ষায় এখানেই রয়ে গেল অপর বন্ধু।
মার্ভে যে বন্ধুটি রয়ে গেল তার কাজ ছিল ব্যবসা বাণিজ্য। সে ব্যবসা করে ভালোই মুনাফা করল, মোটামুটি ধনী হয়ে গেল। সে মানুষের কাছে বিশ্বস্ত এবং সম্মানের যোগ্য হয়ে উঠল। দুই বন্ধুর মাঝে দীর্ঘদিন যোগাযোগ না হওয়ায় একটু দূরত্ব বেড়ে গেল। এরই মাঝে মার্ভ শহরের গভর্নরও মারা গেল। খলিফা সিদ্ধান্ত নিল ব্যবসায়ী বন্ধুকে গভর্নর হিসেবে নিয়োগ দেবে এবং সিদ্ধান্ত অনুযায়ী কাজও করে ফেলল। ব্যবসায়ীকে গভর্নর হিসেবে নিয়োগ দিল। এরপর বেশ কয়েক বছর কেটে গেল। গভর্নরের চারপাশে এখন বহু লোকের ভিড় লেগেই থাকে। এক একজনের এক এক রকমের সমস্যা, সেইসব সমস্যার সমাধান দিতে হয় গভর্নরকে। লোকের ভিড়ের কারণে গভর্নরের সঙ্গে খুব সহজে দেখা করা সম্ভব ছিল না। সবাইকে গভর্নর বিভিন্ন আদেশ দিত এবং গভর্নরকে সবাই খুব ভয় পেত। এদিকে যে বন্ধু মার্ভে পড়ালেখা করতে গেছে, আচ্ছা তার কথা না হয় একটু পরে, মানে খানিক মিউজিক বিরতির পর শুনব। আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি প্রত্যাশা রইল।
যে বন্ধুটি পড়ালেখা করার জন্য প্রবাসে গিয়েছিল সে মারফে ফিরে এলো। শিক্ষিত বন্ধুটি যখন শহরে পা রাখল সোজা চলে গেল তার পুরনো বন্ধুর দেখা করতে সেই পুরাতন বাসায়। প্রতিবেশীরা তাকে বলল গভর্নর তো অনেক আগেই তার এই বাসাটা বিক্রি করে দিয়ে আরও বড়সড় একটি বাসা কিনেছে, ওই বাসাতেই এখন সে বসবাস করছে। শিক্ষিত বন্ধু যখন শুনল তার বন্ধু গভর্নর হয়েছে ভীষণ খুশি হয়ে গেল এবং তার নতুন বাসায় গেল দেখা করতে। সে সোজা গভর্নরের ঘরে যাবার ইচ্ছে করল কিন্তু পারল না, কেননা এখন তার বন্ধু গভর্নর, অনেক নিয়ম নীতি মেনে তার সঙ্গে দেখা করতে হবে। বাসায় ঢোকার মুখে তাকে আটকে দিল দারোয়ান। দারোয়ান বলল, এই যে এভাবে মাথা নিচু করে গভর্নরের বাসায় ঢুকে যেতে চাচ্ছ, অনুমতি তোয়াক্কা করছো না?
এমনিতে ঢুকে যাবে নাকি, কে তুমি, কি চাও? শিক্ষিত বন্ধুটি বলল, আমি তো বাইরের কোনো মানুষ নই, অপরিচিত কেউ নই, আমি গভর্নরের অনেক পুরনো বন্ধু, বহুদিন ওর সঙ্গে দেখা সাক্ষাৎ নেই, সেজন্য এসেছি তার সঙ্গে দেখা করে বন্ধুত্বের বন্ধনটাকে তরতাজা করতে। দারোয়ান বলল, এভাবে তো হবে না, তুমি যাও গভর্নর বাসা থেকে বের হয়ে আসা পর্যন্ত ওই গাছটার নিচে গিয়ে বসো, তোমাকে যদি দেখে তার যদি ইচ্ছে করে তাহলে তুমি কথা বলতে পারবে। গভর্নরের বাসভবনের সামনে বড় একটা চেনর গাছ ছিল। শিক্ষিত বন্ধুটি ওই গাছের নিচে গিয়ে অপেক্ষা করতে লাগল। ঘন্টার পর ঘন্টা কেটে গেল গভর্নর বন্ধুর আসার অপেক্ষায়, কিন্তু বন্ধু তো ঘর থেকে বেরুচ্ছেই না। এর পরের গল্প শুনব আমরা একটু মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। অপেক্ষার পর অপেক্ষার পালা, দুপুর পেরিয়ে বিকেল গড়িয়ে যাচ্ছে, ধীরে ধীরে নেমে আসছে সন্ধ্যার অন্ধকার। এমন সময় খবর এলো গভর্নর বাসা থেকে বের হবার ইচ্ছে পোষণ করেছেন। শিক্ষিত বন্ধু বাসা থেকে এবার উঠে দাঁড়াল এবং চেনার বৃক্ষের গোড়ায় দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল। হ্যাঁ, গভর্নর বাসা থেকে বের হয়েছেন, তার চারপাশে 10-12 জন মানুষ তাঁকে ঘিরে রেখেছে। তাদের সাথে কথা বলছিলেন গভর্নর। কথা বলতে বলতে এগিয়ে গেলেন তার ঘোড়ার গাড়ি মানে টমটমের দিকে, উঠে গিয়ে বসল এবং গাড়ি ছেড়ে দিল। চেনর গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষমান তার বন্ধুর দিকে আর চোখেও তাকাবার ফুরসত তার হল না।
মনে মনে কষ্টই পেল বেচারা, তবে ধীরে ধীরে সে নিজেকে নিজে বোঝাতে লাগল। আশেপাশের লোকজন তাকে এদিক ওদিক তাকাবার সুযোগ দেয়নি, আধারও নেমে এসেছিল, হয়তো সে কারণেই সে তার বন্ধুকে দেখতে পায়নি। কাল নিশ্চয়ই সে আমাকে দেখতে পাবে। কিন্তু পরদিনও একই ঘটনা ঘটল। গাছের নিচে দাঁড়িয়ে থাকা বন্ধুর প্রতি গভর্নরের চোখই পড়েনি। বেশ কয়েকদিন এই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। সে বুঝল তার বন্ধুর জীবনযাপনের রূপ ও ঢং পুরোটাই পাল্টে গেছে, সুতরাং বন্ধুর সঙ্গে খুব দ্রুত দেখা হবার কোনো সম্ভাবনা নেই। চেনর গাছের নিচ থেকে সোজা চলে গেল তার শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে সে শিক্ষকতা করত। এর পরের গল্প শুনব আমরা একটু মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। বেশ কিছু সময় পেরিয়ে গেল, হঠাৎ একদিন শহরে শোনা গেল গভর্নর বরখাস্ত হয়েছে। কয়েকদিন পর নতুন গভর্নর নিয়োগ দেওয়া হল। এই ঘটনার পর শিক্ষিত বন্ধুটি পুরনো বন্ধুর বাসায় গেল। আজ আর দারোয়ানের খবরদারি নেই। দরজায় টোকা দিল এবং ঘরে ঢুকল। বহু বছর পর দুই বন্ধু একে অপরকে পেয়ে বেশ খুশি হল। গভর্নর বন্ধু বলল, ভাবতেও পারিনি ভুলে যাবে এবং এতদিন পর আসবে দেখা করতে। গভর্নর থাকা অবস্থায় যদি আসতে, শিক্ষিত বন্ধু বলল, তোমার সাথে দেখা করতে বহুবার এসেছি,
কিন্তু তোমার দারোয়ান তো আমাকে অনুমতিই দিল না। তোমার বাসার বাইরের চেনোর গাছের নিচে কত যে দিন অপেক্ষা করেছি, হয়তো আসা যাওয়ার পথে তোমার দৃষ্টি পড়বে সেই অপেক্ষায়।
কিন্তু তুমি তো আমার আশেপাশেই তাকাতে না। গভর্নর বন্ধু দীর্ঘশ্বাস ফেলল, বলল, ঠিকই বলেছ, আমি আত্মমগ্ন এবং অহংকারী হয়ে গিয়েছিলাম। আমার চারপাশের চাটুকার ছাড়া অন্য কাউকে আমার নজরেই পড়ত না, এতই আত্মমগ্ন ছিলাম। বাসার সামনের এত বড় চেনোর গাছটি পর্যন্ত চোখে পড়ত না আমার, নিচে কে আছে তো দূরের কথা। শিক্ষিত বন্ধু বলল, ঠিক আছে, যা হবার তো হয়েই গেছে, সামনে যেন আবার অহংকার তোমাকে অন্ধ করে না ফেলে। এরপর থেকে যখনই কেউ ক্ষমতাবান আর ধনী হয়ে পুরনো বন্ধুকে ভুলে যায়, তখনই এই প্রবাদটি উচ্চারণ করে। মার্ভের গভর্নরের মতো বাড়ির আঙিনার চেনোর গাছটিও নজরে পড়ে না। তো শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের প্রবাদের গল্প। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
এবারে সংক্ষিপ্ত সংবাদ। সফলভাবে একটি হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা সম্পন্ন করার দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার বিমান বাহিনী সোমবার বলেছে তাদের এই অস্ত্রটি শব্দের চেয়ে 5 গুণ বেশি দ্রুত ছুটতে পারে। ইউক্রেন যুদ্ধ এবং ন্যাটোর সম্প্রসারণ নিয়ে রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যেই এই পরীক্ষা চালালো আমেরিকা। গত শনিবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে এই অস্ত্রের পরীক্ষা চালানো হয়। মারিউপোল শহরের আজভস্টল ইস্পাত কারখানায় যে সমস্ত সেনা রাশিয়ার বাহিনীর হামলার মুখে অবরুদ্ধ হয়ে পড়েছে, তাদেরকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন। ইউক্রেনের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, আজভস্টল ইস্পাত কারখানায় ইউক্রেন যে মিশন নিয়ে যুদ্ধ পরিচালনা করছিল তা সম্পন্ন হয়েছে। দেশের সামরিক বাহিনীর সর্বোচ্চ কমান্ড এখন আটকে পড়া সেনাদের জীবন বাঁচানোর জন্য আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। তাজিকিস্তানের ড্রোন নির্মাণ কারখানা উদ্বোধন করল ইরান, দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা আরও বাড়বে বলে আশাবাদ। ফিনল্যান্ড ও সুইডেনের প্রতি রুশ প্রেসিডেন্টের হুমকি, সামরিক অবকাঠামো বাড়ানো হলেই জবাব দেবে মস্কো। বাংলাদেশে খোলাবাজারে মার্কিন ডলারের দাম একদিনের ব্যবধানে 4 টাকা বৃদ্ধি, প্রতি ডলার সর্বোচ্চ 102 টাকায় বিক্রি। এবং ভারতের মসজিদকে মন্দির হিসেবে দাবি করার প্রবণতা বাড়ছে। এবার কর্ণাটকের এক মসজিদে পূজা করতে চায় হিন্দুত্ববাদীরা। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।